ইত্তিপাল মহাশয়ের বাসভবনে আজকে কিরণবালা পাল তিনি অপ্রকট হয়েছেন, তো তার বার্ষিকী আজকে উৎসব হরিনাম সংকীর্তন বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। তো এই ভক্ত সঙ্গে বৈষ্ণব সেবায় উপস্থিত আমন্ত্রিত আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি ভক্ত সঙ্গ করার উদ্দেশ্যে। তো এই ভক্ত সঙ্গে উপস্থিত সমস্ত সজ্জন মণ্ডলী, ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ভগবত কথা বলার প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইস্কনের অন্যতম গুরু ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শিষ্যমত জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার হৈতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীপাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার হৈতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের হৈতুকী আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়, বাংলা ভাষায় কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজগুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। তো আজকে আমরা ভাগবত থেকে একটা শ্লোক শুনব, সবাই হাত জোড় করুন, বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ মুখং করোতি বাচালং পঙ্গলং হয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুন দিনতারিণম পরমানন্দমাধবম শ্রীচৈতন্য ঈশ্বরম নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। শ্রীমদ্ভাগবতম কি? তো সবাই বলুন, দেবর্ষি ভূতাপ্ত নীনাম পিতৃণাম ন কিঙ্করো নায়ম ঋণি চ রাজন সর্বাত্মনা য শরণম শরণ্যম গত মুকুন্দ পরিহৃত্য কর্তম দেবর্ষি ভূতাপ্ত নীনাম। সবাই জোরে জোরে বলুন, দেবর্ষি ভূতাপ্ত নীনাম ন কিং করুণায়ম ঋণি চ রাজন সর্বাত্মনা য শরণম শরণ্যম গত মুকুন্দং পরিহৃত্য কর্তম। এই শ্লোকে খুব সুন্দর কথা বলা হয়েছে, এই জগতে আমরা সবাই ঋণী, সবাই ঋণী। শাস্ত্র বলে যে কি, কে সুখী, কে সুখী, যার কোনো ঋণ নেই সে সুখী। ধর্মরাজ বকরূপে বসে আছেন একটা পুকুরে পাড়েই। পাণ্ডবরা, পঞ্চপাণ্ডব, তারা সব জল আনতে গিয়েছে, কিন্তু সেই বক জিজ্ঞাসা করছে যে আমার কয়েকটা প্রশ্ন আছে, এই পুকুরে জল নিতে গেলে আমার প্রশ্নের উত্তর দিতে পারলে জল নিতে পারো, নাহলে জল নিতে পারবে না। তখন অর্জুন, ভীম, নকুল, সহদেব, হ্যাঁ, সবাই তো খুব যোদ্ধা, অর্জুন তো বড় যোদ্ধা, হ্যাঁ, ভীম তো গদাধারী, সে বকটাকে তাচ্ছল্য করছে, আরে এ আবার কি প্রশ্ন করছে, আমার জল প্রয়োজন, নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। তো এখন বকের কথা গ্রাহ্য করছে ভীম, অর্জুন, নকুল, সহদেব, কেউ তাকে কথা শুনলই না। সেখান থেকে আমাদের শিক্ষা লাভ করা উচিত যে কেউ কিছু জিজ্ঞাসা করলে প্রথমে শোনা উচিত, আমি উত্তর জানি না জানি, শুনে তার সাথে আদান প্রদান করা উচিত। আমি যদি না জানি তাকে বলা উচিত যে আমি এটা জানি না, আপনি সাহায্য করুন, বা আমি আরো আমার উন্নত সিনিয়রদের কাছে জেনে আপনাকে বলবো। কিন্তু সেখানে অহংকার করে তাচ্ছল্য করা উচিত না, বক দেখছে বলে তাচ্ছল্য করে দিচ্ছে। তখন যেই জল স্পর্শ করতে গেছে ব্যাস সঙ্গে সঙ্গে মৃত। এভাবে ভীম, অর্জুন, নকুল, সহদেব তারা বকের কথাকে না শুনে জোর করে আনছে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ তখন দেখলেন যে এই ভাইরা আর তো ঘুরে এলো না, কি ব্যাপার, কি হলো ওদের, উনি চিন্তাগ্রস্ত ছিলেন, গিয়ে দেখছেন ওই পুকুর পাড়ে সবাই মৃত হয়ে পড়ে আছে। তো যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারছেন না কেন, এই কারণ কি, এরা কি কেন মৃত হয়ে গেল, এখানে জল আনতে এসে, হঠাৎ যেই উনি জল নেবেন ডুবাতে যাচ্ছেন অমনি একটা শব্দ দেখছেন, একটা বক বসে আছে, বলছে জল নিতে গেলে আমার প্রশ্নের উত্তর দিয়ে জল নিতে পারো। তখন যুধিষ্ঠির মহারাজ বলেন কি প্রশ্ন, বলছে তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দিয়ে জোর করে জল নেওয়ার চেষ্টা করো তাহলে তোমার এই অন্য ভাইদের মতো তোমারও দুর্দশা ঘটবে। তো এই বক হচ্ছেন আসলে ধর্মরাজ, তিনি সেখানে বসে আছেন, যে ধর্ম আমাদের পালন করা উচিত মানুষের, এটাও একটা প্রত্যেকেরই তাচ্ছল্য করা উচিত না, এটাও একটা ধর্মের মতো, কাউকে হেয় করা উচিত না, সাধারণ কোন জীব কেউ। তো সেখানে যুধিষ্ঠির মহারাজ কে জিজ্ঞাসা করেছিলেন যে কে সুখী এই জগতে, এটা তুমি উত্তর দাও, ক পন্থা, এরকম অনেকগুলি প্রশ্ন, কিম আশ্চর্য জিজ্ঞাসা করছে। তো যুধিষ্ঠির মহারাজ তিনি উত্তর দিলেন যে যার কোন ঋণ নেই তিনি হচ্ছেন আসল সুখী, মহাজনদের পন্থা অবলম্বন করাই আসল পথ। আর এই জগতে জীব দেখছে তার দাদু মারা গেল, ঠাকুমা মারা গেল, তার ছেলে মারা গেল, পাড়া প্রতিবেশীতে কেউ যুবক ছেলে মারা গেছে, কেউ গর্ভ থেকে প্রসব হয়ে মারা গেছে, এরকম অনেক কিছু দেখছে, কিন্তু দেখছে অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দির, প্রতি মুহূর্তে দেখছে কেউ না কেউ দেহত্যাগ করছে, মৃত্যুবরণ করছে, কিন্তু সে নিজে ভাবছে না না আমি মরব না, আমি এখানে সবকিছু পরিচালনা করবো, আমি থাকবো চিরকাল, আমি মরব না, অহংকার বশত সে ভাবছে এরকম, কিন্তু দেখছে এটাই হচ্ছে আশ্চর্য। আমরা সবাই হচ্ছে হাওড়া ব্রিজ আশ্চর্য, কোনো একটা দেশের একটা কোনো কিছু আশ্চর্য আমরা ভাবছি না, এটাই প্রকৃত আশ্চর্য বিষয়। যুধিষ্ঠির মহারাজ, উনি ধর্মরাজ তো, সেজন্য উনি উত্তর দিয়ে বুঝালেন মনুষ্য সমাজকে যে আমাদের এই উপলব্ধি করা উচিত, এই বাড়িতে দাদু মানে ঠাকুমা, ইতিপাল মহাশয়ের ঠাকুমা ন, দিদিমা, দিদিমা অপ্রকট হয়ে গেছেন, তাহলে আমরা দেখছি আরো কেউ এই বাড়ি থেকে গেছে, কাউকে যেতেও হবে, নিজেকেও যেতে হবে, সমাজে আমরা অনেক পরিবারেও দেখছি অ্যাক্সিডেন্ট হয়ে হঠাৎ করে মারা যাচ্ছে, কিন্তু সবাই এরকম আমাদের দেহত্যাগ হবে। ছোটবেলার দেহটা এখনই নেই আমাদের, আছে? ছোটবেলার দেহটা আছে, তাহলে মৃত হয়ে গেছে। তো সেটা জানা সত্ত্বেও আমরা অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ডক্টরেট, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক কত কিছু করছি, কত থিসিস লিখছি, কিন্তু এটাকেই অনুসন্ধান করছি না যে আমাকেও মৃত্যুবরণ করতে হবে, কেন আমি মৃত্যুবরণ করছি। তো এইসব জিনিস কেউ জিজ্ঞাস করে না, এটাই আসল আশ্চর্যের বিষয়। তো সেজন্য শাস্ত্রতে এসব কথা বলা হয়েছে, আমরা এগুলি জানি না। অনেক জ্ঞান অর্জন করছি স্কুল কলেজ থেকে, কিন্তু এগুলি জানি না। কে সুখী আমরা জানি না, আমরা হচ্ছে টাকা পয়সা থাকলে সে সুখী। টাকা পয়সা তো অনেকের আছে, না সুন্দর স্ত্রী থাকলে সুখী, সুন্দর স্ত্রী তো অনেকের আছে, না বড় বাড়ি থাকলে, গাড়ি থাকলে, তাহলে এরকম অনেকের অনেক কিছু আছে, তাদের জিজ্ঞাস করুন তারা সুখী কিনা। কেউ সুখী নেই, অনেক সুন্দর দেহ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এই বিদেশিগুলি আমেরিকান লোকগুলির ছিল, এখন ইসকনে সব ভক্ত হয়েছে, তারা কেউ সুখী ছিল না। আমরা এই দেশে যদি দেখিও অনেকে টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, সে সর্বদা হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে জর্জরিত। এই প্রশ্ন করেছে কেউ? নানা রোগ রয়েছে, বুড়ো হতে চায়নি, টাকা পয়সা আছে অনেক কিছু, ভাষা আমি খুব সুখী, টাকা পয়সা কোটি কোটি টাকা, এখন দাঁত পড়ে গেছে, চোখে দেখছে না, গাল সব ঢুকে গেছে, ধুর ধুর করছে, কিন্তু আগে অহংকার ছিল, কত দর্পণে কত রূপটাকে সাজাচ্ছিল, এখন নেই। তো এইগুলি তাহলে কোথায় সুখী? কষ্ট পাচ্ছে, চোখে দেখতে পাচ্ছে না, ভ্যালুড়ে যাচ্ছে, বলছে আর এটা হবে না কিছু, আর এই চোখে আর কিছু করা যাবে না। এরকমই আমরা জানি না। তো আসলে এই মনুষ্য জীবনে এসব উপলব্ধি করা প্রয়োজন, পশু পাখিরা এটা উপলব্ধি করতে পারে না। মনুষ্য জীবনে কিভাবে আমরা প্রকৃত আনন্দ, সুখ, শান্তি লাভ করতে পারি সেটা লোক জানে না। এই জগতে আমরা সবাই বিভিন্ন ঋণে ঋণী, সেজন্য কেউ সুখী না, এই ঋণ কেউ শোধ করতে পারে না, সেজন্য ভাগবতে বর্ণনা করা আছে। আমরা একটু আগে শ্লোকটা শুনলাম, বলা আছে যে দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং ন কিঙ্কর নায়ম ঋণী চ রাজন। এখানে বলা আছে যে দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ, পিতৃপুরুষের প্রতি আমরা সবাই ঋণী আছি। আছি পিতামাতার ঋণে সুদ করতে পারে কেউ? কেউ পারবে না, পিতামাতার ঋণ শোধ করতে পারবে না কেউ। আর দেবতাদের ঋণ কেউ শোধ করতে পারবে? কেউ পারবে? কেউ পারবে না। আমরা শুধু দুর্গা কালী শিবের পূজা করি, দশ জন দেবতাকে পূজা করি, সেটা আমাদের ইন্দ্রিয় সুখের জন্য আমরা পূজা করি, কিন্তু দেবতারা এত কিছু দিচ্ছে তাদের জন্য আমরা কি করছি? ইন্দ্রদেব বৃষ্টি দিচ্ছে, ইন্দ্রদেব বৃষ্টি দেন, বৃষ্টি আমাদের লাগবে, প্রয়োজন আছে? বৃষ্টি কয়জন ভাবেন প্রয়োজন আছে হাতরুম? বৃষ্টি সবাই প্রয়োজন আছে, কেন? বৃষ্টি কি দরকার? শাক সবজি উৎপন্ন করতে গেলে বৃষ্টি লাগবে, জল খেতে গেলে বৃষ্টি লাগবে, কিন্তু আজকাল তো বলে না না আমরা মাংস খেলেই, নাটবুল্টু ফ্যাক্টরি থেকে খেলেই আমরা জীবন ধারণ করবো, অনেক ফ্যাক্টরি বাড়ানো হচ্ছে, আর পশু পাখিদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য, বলে আমরা শাকসবজি কি দরকার? কিন্তু এই শাকসবজি পশু পাখিরাও না খেয়ে জীবন ধারণ করতে পারে না। কেউ যদি বলে আমি মাংস খাবো, নাটবল্টু ফ্যাক্টরি থেকে তৈরি করে বিক্রি করে খাবো, কিন্তু শাকসবজি উৎপন্ন না হলে, বৃষ্টি না হলে, এই কোনো কিছু ফ্যাক্টরিও চলবে না। ফ্যাক্টরি চলবে বৃষ্টি না হলে? গরু ছাগল বাঁচবে? তাহলে আপনি গরু ছাগল খাবেন, মুসলিমরা বলছে আমরা গরু খাই, হিন্দুরা বলছে আমরা ছাগল ভেড়া খাই, তো এরাও তো শাকসবজির উপরে নির্ভরশীল, জলের উপরে নির্ভরশীল, হ্যাঁ কিনা? আমরাও জলের উপরে নির্ভরশীল কিনা? আমাদের জল লাগবে, কিন্তু আমরা দুর্গা কালী শিব মনসা এই কয়েকজন দেবতাকে নিয়ে বাড়াবাড়ি করি। কেন বাড়াবাড়ি করছি? ওই ইন্দ্রিয় সুখ করার জন্য। কিন্তু এটা করে আমরা অন্য দেবতাদের ঋণ শোধ করতে পারি না। অগ্নিদেবের পূজা হয় না, ইন্দ্রদেবের পূজা হয় না, পবন দেবের পূজা হয় না, কিন্তু এগুলি আমরা সব নিয়ে বসে আছি, এদেরকে ল্যাং মারছি, হ্যাঁ কি না, এদের সম্মান করছি। সেজন্য কোন দেবতাদের ঋণ আমরা শোধ করতে পারি না, আমরা কোনো দেব ঋণ শোধ করতে পারি না, পিতামাতার ঋণ শোধ করতে পারি না, মুনি ঋষিদের ঋণ শোধ করতে পারি না, জনসাধারণের ঋণ শোধ করতে পারি না, সমাজের ঋণ শোধ করতে পারি না। তারা অত কিছু আমাদের জন্য করছে, কিন্তু এরাই আবার কোনো কিছু করতে পারবে না, আমার বাবা মা কিছু করতে পারবে না, কোনো পুত্র কন্যা সৃষ্টি করতে পারবে না, যদি বৃষ্টি না হবে করতে পারবে? ইন্দ্র বৃষ্টি দেন, কিন্তু ইন্দ্র আবার বৃষ্টি দিতে পারেন না ভগবান যদি অনুমোদন না করেন। ভগবান অনুমোদন না করলে শাস্ত্রে ভাগবত বলা আছে, মত ভয়াত ইন্দ্র বর্ষতি, আমার ভয়ে ইন্দ্র বৃষ্টি দান করেন, মত ভয়াত অগ্নি দহতি, মত ভয়াত বায়ু বহতি, এই সমস্ত বায়ুদেব ইন্দ্রদেব এরা সবাই ভগবানের আজ্ঞাবহ দাস দাসী, এগুলি কর্মচারীর মতো তারা দিচ্ছেন, ভগবানের নির্দেশকে পালন করছেন। যেমন আমাদের ক্রীড়া মন্ত্রী আছে, সেচ মন্ত্রী আছে, অর্থমন্ত্রী আছে, সরকার মূল সরকারের নির্দেশনায় তার থেকে টাকা পয়সা নিয়ে এরা কোনো কিছু করছে, এদের নিজস্ব কিছু নেই, পাঁচ বছর পরে আবার হারিয়ে গেল, ব্যাস শেষ, আর ওই লোকের আর নাম নেই, ওর কাছে বলুন আমার একটু সাহায্য করুন, দিতে পারবে না। ঠিক দেবতারাও ঠিক সেই রকমই, আমার পিতামাতা দেবতারা রাজারা মনুষ্য সমাজের লোকেরা সবাই এই সবাই অহংকার করে ভগবান থেকে নিয়ে। যেমন আমরা এই মাটিটা, এই যে মাটিতে আমরা বসে আছি, কার মাটি এই মাটিটা? কার? আমার বাবার, দাদুর, ঠাকুমার, দেবতাদের, রাজনৈতিক নেতাদের, বৈজ্ঞানিকদের? কার? ভগবান নিজে বলছেন, ভূমিরাপ অন্নল বায়ু খংমন বুদ্ধিরে বচ অহংকার ইত্যঙ্গে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই প্রকৃতি, ভিন্না প্রকৃতি, নিকৃষ্ট শক্তি আমার, যিনি সৃষ্টিকর্তা, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, যা আমাদের নিত্য প্রয়োজনীয় বস্তু, এগুলি আমাদের লাগবে? মাটি লাগবে? মাটি না হলে এই বাড়িটা হতো না, মাটি, জল, আকাশ, আগুন, বায়ু না হলে এই মোবাইলও হবে না, এই যে ট্রেন, প্লেন, কম্পিউটার, কোনো কিছু হবে না মাটি, জল, আকাশ, আগুন, বায়ু না থাকলে। আমার এই দেহটাও তৈরি হতে পারবে না, এই দেহটারও এই সব জড় উপাদান, বুঝতে পারছো? সেজন্য এই সব জিনিস যার, তাকে আমরা ভুলে গিয়েছি, তাকে ভুলে চার পাঁচজন দেবতাকে নিয়ে বাড়াবাড়ি নিজের ইন্দ্রিয় সুখের জন্য, মা বাবা বলে তাদেরকেও চিন্তা করছি, তারও ঠিকভাবে আমরা মা বাবা সেবাও করতে পারি না, মদ খেয়ে এসে মাকে মারছি, নেশা করে আসে ধোঁয়া ছাড়ছি ঘরে, সেই ধোঁয়াটা মায়ের নাকে কানে যাচ্ছে, নিজের ছেলে উৎপন্ন করছি মায়ের গর্ভে আছে, স্ত্রীর গর্ভে, সেখানে এসে মাতলামি করে আসছি, ধোঁয়া পান করছি, আর সেখানে একটা বাচ্চাকেও নষ্ট করছি, বিকলাঙ্গ করছি, কত কিছু আমরা জেনে শুনে এইসব ক্ষতিগ্রস্ত করছি। কেন না? আমাদের অজ্ঞানতা, জ্ঞানের অভাব, শিক্ষিত লোকেরা এইসব করত না, মদ খেত না, নেশা করত না, যেগুলি ক্ষতিকারক, কাউকে হত্যা করত না, যেগুলি আমাদের ক্ষতিকারক, জ্ঞান নেই বলে। তো সেজন্য প্রকৃত ঋণ একমাত্র সুদ হবে, এখানে বলা আছে, যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, যার সবকিছু, তার চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে অটোমেটিকলি স্বাভাবিকভাবে এই দেবতারা, পিতামাতা, এই সমস্ত কিছু পরিচালিত হবে, অটোমেটিক্যালি তারা সুখী হবে, ঋণ অটোমেটিক্যালি শুদ্ধ হয়ে যাবে। যে ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করলে, তার চরণে সবকিছু নিবেদন করলে, অটোমেটিক্যালি সবকিছু কর্ম সাধিত হয়ে যাবে, পিতামাতার প্রতি কর্তব্য কর্ম, দেশের রাজার প্রতি কর্তব্য কর্ম, না দেবতাদের প্রতি কর্তব্য কর্ম, সব সাধিত হয়ে যাবে। যেমন এই দেহেটার এই হাত পা এসব রয়েছে, দেহের সাথে যুক্ত আছে, এগুলি অংশ স্বরূপ, তো আমরা এই হাতটা দেহের সাথে যুক্ত থাকবে দেহের কাজ করার জন্য, সবকিছু দেহের জন্য করতে হবে, তখন এই হাত পা সব চলবে, পেটকে খাওয়াতে হবে সবাইকে, হ্যাঁ কি না? না হাতে খাওয়াই রাখবেন, হ্যাঁ চোখে খাওয়াই রাখবেন, মাথায় খাওয়া রাখবেন, না পায়ে খাওয়াই দিবেন, কোথায় খাওয়াতে হবে? পেটের ভিতরে দিতে হবে। মুখ হচ্ছে মাধ্যম, হ্যাঁ সেই জন্য মুখ হচ্ছে মাধ্যম। তো আমরা উদাহরণস্বরূপ বলে মুখ হচ্ছে মাধ্যম, তার মানে সদ্গুরু হচ্ছেন মুখের সদৃশ, আর পেট হচ্ছে ভগবান, হ্যাঁ তাই জন্য সদ্গুরু মাধ্যমে আমরা ভগবানের সেবা করি, ভগবানের প্রতিনিধিত্ব করেন গুরুদেব। যেমন গাছ আছে, আমরা পেটে খাবার দেওয়ার কথা বলি, পেট কি কেটে খাবার ঢুকিয়ে দিয়ে সেলাই করি? শাস্ত্র বলে পেটে খাবার দিতে হবে, এটা সবাই স্বীকার করেন? পেটে খাবার দিতে হবে সবাই স্বীকার করেন, তাহলে পেটটাকে কেটে খাবার দিয়ে সেলাই করতে হবে, হ্যাঁ কিভাবে খেতে দিতে হবে? মুখ দিয়ে, হ্যাঁ মুখ দিয়ে দিতে হবে। যেমন বলে গাছের গোড়ায় জল দিতে হবে, আমরা সবাই জানি গাছের গোড়ায় মূলে জল দিতে হবে, তাহলে গাছটা মাটি খুঁড়ে টুড়ে গাছের যে নিচে শিকড়টা গোড়া বের হবে তারপরে সেখানে জল দিতে হবে, না মাটিতে জল দিতে হবে? গাছের গোড়ায় মাটিতে জল দিতে হবে, ওটা মাধ্যম। তো এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তো সেই জন্য আমাদের পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করতে হবে, কিভাবে? না পরম্পরা সূত্রে ভগবানের সেবা করে তখন তিনি সন্তুষ্ট হবেন, তখন আমরা অটোমেটিকলি আর যত কর্তব্য কর্ম আছে সব সাধিত হয়ে যাবে। যখন মুখ দিয়ে পেটে খাবার চলে যাবে, হাতটা চলবে, পাটা চলবে, কানটা শুনবে, সবকিছু হবে, মাথা কাজ করবে, হ্যাঁ কি না? তো সেটা মানুষ জানে না আজকাল। তো সেটাই কৃষ্ণ বললেন, দেব দেবান জানতি দেব যজু, দেবতা পূজা করলে দেব লুকে যাবেন। সেখানে অনেক দেবতা রয়েছেন, ইন্দ্র, চন্দ্র, বরুণ, কালী, দুর্গা, শিব, এরকম 33 কোটি দেবতা, তাদের নিজ নিজ লোক রয়েছে, স্বর্গলোকে উচ্চতর লোকে তাদের নিজস্ব এক একটা আবাস রয়েছে। যে দেবতার পূজা করবেন সেই দেবলোকে যাবেন, চন্দ্রদেবের পূজা করলে চন্দ্রলোকে যাবেন, এরকম নয় আমাদের রকেট সাহায্যে চলে যাবেন, এটা ভাওতাবাজি। চন্দ্রদেবের পূজা করলে যেতে পারবেন, যান্ত্রিক যানে যাওয়া যাবে না, যান্ত্রিক যানে যেতে গেলে তাহলে হেলিকপ্টার বা প্লেন আছে, প্লেনে বসুন, আমেরিকা গিয়ে নেমে যান, তাহলে ভিসা পাসপোর্ট কি দরকার আছে? ভিসা পাসপোর্ট লাগবে? যেতে পারবেন না, হ্যাঁ যন্ত্র থাকলেই উড়ে চলে যেতে পারবেন না, ভিসা পাসপোর্ট লাগবে। সেজন্য এই দেশে ওই দেশের আম্বাসি আছে, তার পারমিশন লাগে, তারপরে আপনি আমেরিকা যেতে পারেন, সে না দিলে আপনি প্লেন থাকলেও কোটি টাকা থাকলেও ওপাশে পৌঁছাতে পারবেন না। সেরকম কোটি কোটি টাকা দিয়ে যন্ত্র তৈরি করে আমরা যেতে পারি না চন্দ্রলোকে। যারা চেষ্টা করছে তারা ভাওতা দিচ্ছে এবং টাকা নষ্ট করছে, অনেকে এই পরীক্ষা করে যাচ্ছে, জানছে আমরা যে এটা যেতে পারে না, ভাওতা দিচ্ছে, তাও আমরা কোটি কোটি টাকা নষ্ট করছি। এই হচ্ছে আমাদের অজ্ঞানতা সমাজে, দেশে বৈজ্ঞানিকরা ভাওতাবাজি দিয়ে চেষ্টা করছে। কোন গ্রহে যেতে গেলে সেই গ্রহের উপাসনা করতে হবে। সাধারণত আপনি আমেরিকা যেতে গেলে, বাংলাদেশে যেতে গেলে যে ভিসা পাসপোর্ট লাগে, আর ওইখানে যেতে গেলে লাগবে না? সেজন্য মূর্খামি করা উচিত না, সেজন্য বলছে যার পূজা করো সব এক জায়গায় চলে যাবে, এটা বলে বিভ্রান্ত করো। কিন্তু যিনি সৃষ্টিকর্তা তিনি কি বলছেন? বলছেন দেবান জানতি দেব যজু, দেব পূজা করলে দেব লুকে যাবেন, ভূতানি জানতি ভূতে যা, পিতৃণী জানতি পিতৃ ব্রতা, যারা পিতৃপুরুষের পূজা করে, পিতামাতা পূজা করে, তারা পিতৃলোকে যাবে। পিতৃলোকটা কোথায়? এই ভূ ভুব স্ব ভূলোক, এটা ভুব, হ্যাঁ সেটা হচ্ছে পিতৃপুরুষ লোক। তো মানে এই ব্রহ্মাণ্ডের মধ্যে, এই ব্রহ্মাণ্ডটা অনিত্য, যেখানে এমনকি ব্রহ্মা থাকেন সেটাও অনিত্য, ক্ষীণে পুণে মর্ত্য লোকং বিশন্তি, আবার এখানে আসতে হবে। তো যেন পিতৃপুরুষ লোকে গেলেও আপনাকে আবার এখানে আসতে হবে। তো সেজন্য আমরা পিতৃপুরুষের পূজা করি, যেমন আজকে বার্ষিকী অনুষ্ঠান, পিতৃপুরুষ দাদু দিদার তাদের স্মরণ করছে, কিন্তু ভক্তরা কি করে? সেই পিতৃপুরুষ লোক থেকে তাদের মুক্ত করার চেষ্টা করে। কখনো কখনো কোনো পিতৃপুরুষ, তারা পিতৃপুরুষ লোকে যায়, সেটাও অনিত্য, কষ্ট পায়, কিন্তু আবার কেউ দেহ পায় না, অশরীর হয়ে ভূত হয়ে থাকে, ভূত প্রেত হয়ে শরীর পায় না। তো সেজন্য কি করা উচিত? সেজন্য আমাদের এই পিতৃপুরুষ লোক হোক দেবলোক হোক সব অনিত্য। দেবতাদের পূজা করলে, পিতৃপুরুষ পূজা করলে সেখানে যাওয়া যাবে, এক এক লোকে যাওয়া যাবে এই ব্রহ্মাণ্ডের মধ্যে। তো সেজন্য ভগবান বলছেন আমার লোকে আসতে গেলে আমার পূজা করতে হবে। সেজন্য যার পূজা করলে সব এক জায়গায় যায়, যারা বলে যত মত তত পথ বলে, যত মত তত পথ কি মানে কি না, সব এক জায়গায় যাবে। লোকেরা আমাদের বিভ্রান্ত করে, যত মত তত পথ মানেই যার মতে যাবে সেই পথটাই সেই লোকের কাছে যাবে, সেটাকে না জেনে আমরা বললাম তুমি সব এক জায়গায় চলে যাবে। না, চন্দ্রদেবের পূজা করলে চন্দ্র যেখানে থাকেন সেখানে পৌঁছানো যাবে, সূর্যদেবের পূজা করলে যেখানে সূর্যদেব আছেন সেখানে যাওয়া যাবে। কেউ ভাবছে সূর্য লোকে যাওয়া যাবে না, যাওয়া যাবে, বলে অগ্নিময় আমাদের যন্ত্রগুলা পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, যেতে পারে না, চন্দ্র তার ঊর্ধ্বে। কিন্তু তারা ভাবে না না, চন্দ্রলোক নিচে সূর্যের নিচে, এটা ভাওতাবাজি। শাস্ত্রে তো একদম অ্যাকুরেট সমস্ত গণনা দেওয়া আছে। সেই জন্য চন্দ্রলোকে যেতে গেলে আগে সূর্যলোক পেরোতে হবে, সূর্যলোকে পেরোতে পারবে না। যারা বুদ্ধিমান তারা জানে ওই যন্ত্র কতটুকু কিলোমিটার উচ্চতা গেলে পুড়ে ছাই হয়ে যায়, পৌঁছাতে পারবে না। তো সেজন্য আমাদের এখানে কৃষ্ণ বলছেন যে আমার শরণাগত হলে, সেজন্য উনি গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য, তুমি যাদের যা যা কিছু ধর্ম বলে ভাবছ এই জগতে, পিতামাতা ধর্ম, জাতি ধর্ম, দেশ ধর্ম, কুল ধর্ম, এই যে সব ভাবছ, যত রকমের ধর্ম, মন ধর্ম, দেহ ধর্ম, সমাজ ধর্ম, অনেকে ভাবে আমরা সমাজে আছি সমাজকে এটা পালন করতে হবে, এটা ধর্ম, কিন্তু এইগুলি সব অনিত্য। এইসব পালন করে কোনোদিন আপনার এই মনুষ্য দেহের সদগতি হবে না। সেই জন্য দেখুন আমরা এইসব পালন করি, কিন্তু আজ আমরা এখানে কবু সুখী কবু দুঃখী, কবু দেব কবু দৈত্য, বারবার চক্রেতে ঘুরছি এইগুলি পালন করার জন্য। কেন? এইগুলি অনিত্য। আপনি যে বিষয়ের প্রতি আসক্ত হবেন সেই দিকে আবার চলে যাবেন, এখানে আবার আসতে হবে। এই জগতে এই সমস্ত কুলধর্ম, দেশ ধর্ম, জাতি ধর্ম, মনধর্ম, কিন্তু মনুষ্য জীবনে এটিকে উপলব্ধি করা উচিত যে আমি যা করার জন্য যাচ্ছি এটা কি নিত্য না অনিত্য। আমি যে ধর্ম আচরণ করছি, কুলধর্ম, জাতি ধর্ম, দেশ ধর্ম, অর্জুন এইসবের প্রতি আসক্ত ছিলেন, অর্জুন ছিলেন না, তিনি নাটক করছেন আমাদের জন্য, আমরা আসক্ত আছি। ভগবান তার মাধ্যমে শিখাচ্ছেন যে এইগুলি আসক্ত হলে তুমি কর্তব্য বিমূঢ় হয়ে এই জগতে বারবার হতাশা উৎকণ্ঠা উদ্বেগে থাকবে। এই জন্য অর্জুন হতাশা উৎকণ্ঠা উদ্বেগে ছিল, স্থির করতে পারছে না কিছু। তো সেজন্য কৃষ্ণের চরণে গিয়ে শরণাগত হয়েছিলেন। কৃষ্ণ আছেন আসলে জগৎগুরু। সেজন্য বলছেন হে কৃষ্ণ, আমি তোমার শিষ্য হলাম, শিষ্য মানে শাসনে আমি থাকতে চাই, তুমি আমার গুরু। অর্জুনের তো গুরু ছিল, কি গুরু ছিল? কুলগুরু ছিল। তো মানে কুলধর্ম পালন করতে গেলে কুলগুরু দরকার, সবাই কুলগুরু আছে, বিশেষ করে বাংলাদেশের লোক যারা তারা বেশি কুলগুরুকেই প্রাধান্য দেয়। আমাদের গুরু দীক্ষা হয়ে গেছে, কিন্তু কুলগুরু দীক্ষা দীক্ষা নয়, জীব গোস্বামী বলছেন শাস্ত্র বলছেন সেটা আধ্যাত্মিক দীক্ষা নয়, এটা বংশের একটা দীক্ষা, সামাজিক বিয়ে হবে না, তাতেও পবিত্র হয় না, দেহ পবিত্র হয় না। তো সেজন্য অর্জুনের কুলগুরু কে ছিল? কৃপাচার্য। অর্জুনের গুরু ছিল কৃপাচার্য, কুলগুরু, দীক্ষা পেয়েছিলেন পঞ্চপাণ্ডব। কিন্তু কুলগুরু থাকলেও আত্মার কল্যাণ কি করে হবে জানতে পারা যাবে না। কেন? দেহধর্ম মনধর্মের প্রতি আসক্তি কুলগুরু থেকে পাওয়া যায়। বংশ, এই তোমার এই বংশ, এইসব জাতি ধর্ম, দেশ ধর্ম, কিন্তু এগুলি আমাদের হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রাখে। কেন? আপনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন সবগুলি পালন করতে গিয়ে, কোনোটাই পালন করতে পারি না, আমরা সবগুলি পালন করতে গিয়ে কোনোটাই করতে পারি না ঠিকভাবে। এই জন্য বহু শাখা হি অনন্তাশ্চ হি অব্যবসায়ীন, যে তারা চঞ্চল হয়ে যায় যদি মন বহু শাখাতে চলে যাবে, বহু দিকে যাবে, আপনি অস্থির হয়ে যাবেন। একটা রথে বসেছেন, পাঁচটা ঘোড়া আছে, পাঁচ দিকে টানবে, আপনি মাঝখানে বসে স্থির থাকতে পারবেন? থাকতে পারবেন? তা আমাদের ইন্দ্রিয় পাঁচটা, পাঁচটা ইন্দ্রিয় পাঁচ দিকে টানছে, হ্যাঁ কি না? চোখ চায় কিছু দেখতে, কান চায় কিছু শুনতে, জিহ্বা চায় কিছু বলতে খেতে, চামড়া চায় স্পর্শ করতে, এরকম প্রত্যেকটা ইন্দ্রিয় পাঁচ দিকে ধাবিত। তো আমরা স্থির, আমরা কেউ স্থির নই, বারবার চঞ্চল। সেজন্য আমরা আমাদের কর্তব্য কর্ম, যে প্রকৃত কর্তব্য কর্ম সম্পাদন করতে পারছি না। না পিতা মাতার ধর্ম পালন হচ্ছে, না দেশের ধর্ম পালন হচ্ছে, না কুল ধর্ম পালন হচ্ছে, কোনোটাই হচ্ছে না। তো সেজন্য প্রত্যেকটা জিনিস একসাথে পালন হবে। সেজন্য বলা আছে যে কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। সেজন্য এখানে বলা হলো দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং ন কিং করু নায়ম ঋণি চরাজন সর্বাত্মনা যরণম শরণ্যম গতু মুকুন্দং পরিহিত্য কর্তম। সর্বাত্মনা শরণং শরণ্যম, সমস্ত আত্মার আত্মা কে? আমার আত্মা, আপনার আত্মার আত্মা কে? পরমাত্মা, তিনি হচ্ছেন গড, ভগবান, আল্লাহ। তার শরণাগত হলে, আমাদের সকলের সৃষ্টিকর্তা তিনি, এই আত্মা এই দেহেতে আছে, আত্মা ভগবানের বিভিন্ন অংশ, এই দেহের কর্তব্য সে পরমাত্মার সেবা করা। সেখানে না করে আমরা ভাবছি না না এই পিতা থেকে এই দেহটা এসছে তাই পিতার সেবা করব। ঠিক আছে, করুন, পিতার সেবা করে আপনি পিতাকে সন্তুষ্ট করতে পারবেন? কোটি টাকা থাকলো, পিতার ক্যান্সার হয়ে গেছে, বাঁচাতে পারবেন? পিতা খুব কষ্ট পাচ্ছে, আপনি জল দিচ্ছেন, কত কিছু দিচ্ছেন, বৃষ্টি নেই, হাওয়া নেই, আগুন নেই, কিন্তু আপনার কোটি কোটি টাকা আছে, বাবার সামনে নিয়ে গিয়ে কোটি কোটি টাকা দেখালে কি হবে? জল নেই, আপনি জল খাওয়াতে পারবেন পিতাকে? বলে বাবার জল মুখে দিল না পুত্রটা। আরে জল পুত্রটা কোথা থেকে আনবে? রান্না করে খাওয়াতে চাইছেন, আগুন নেই, কোথা থেকে আনবেন? আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, অহংকার থাকতে পারে, সেখানে পিতা মাতা সেবা করতে যাচ্ছেন দম্ভ নিয়ে, জল বৃষ্টি কিছু নেই, কি খাবেন? কিছু করতে পারবেন না। তো সেজন্য সেখানে তো আপনি পিতা মাতার ঋণ শোধ করবেন কি করে? আপনি করতে পারবেন না, কারো নয়। রাজা ঋণ, সমাজের প্রজাদের ঋণ, কারো ঋণ শোধ করতে পারবেন না। সেজন্য আমরা সবাই চঞ্চল, এই কারণে আমাদের মনটা সবসময় চঞ্চল, হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ, কেউ সুখী নেই এই জগতে, এই কারণে। তার মানে সবাইয়ের কাছে আমরা ঋণী, তার মানে যে ঋণ মুক্ত সে সুখী, যুধিষ্ঠির মহারাজ বললেন। তো ঋণ মুক্ত হবেন কি করে? এই জন্য এখানে বলা হলো সর্বাত্মনা য শরণম শরণম, সকলের আত্মার আত্মা পরমাত্মার যারা শরণাগত হয়েছেন তিনি, তার নাম হচ্ছে মুকুন্দ, তিনি একমাত্র মুক্তি দান করতে পারেন, অন্য কেউ মুক্তি দিতে পারে না। দেবতারাও মুক্তি দিতে পারে না, কেন না? দেবতারাও বন্ধনগ্রস্ত, এই দেবদেহটাও বন্ধন, তারাও মুক্তি দিতে পারে না, কেন? সত্য গুণে দেহ লাভ করেছে, এই জড় জগতের গুণের প্রভাবে তারাও আসক্ত, অসুরেরা তাদেরকে তাড়িয়ে দেয় স্বর্গরাজ্য থেকে। আমরা সবাই শুনি, অসুর দখল করলো রাবণ, সবাই নাম শুনেছি, রাবণ, হিরণ্যকশিপু, তারা সব স্বর্গরাজ্য দখল করে, ওদের তাড়িয়ে দেয়, বেঁধে রাখে, ঘোড়ার ঘাস কাটাচ্ছে, হিরণ্যকশিপু ইন্দ্রকে বেঁধে নিয়ে ঘোড়া ঘাস কাটাচ্ছে, শনি দেবতাকে পায়ের পাপুচ করে রাবণ রেখেছে। আমরা শনিকে ভয় পাই, হ্যাঁ কি না? শনিকে ভয় পাই সবাই, কিন্তু রাবণ তার পাপুচ করে রেখেছে শনিকে। তাহলে দেখুন, ও কিন্তু দেবতাদের ভক্ত, এই যে সব অসুরেরা কি করে দেবতাদেরকে করায়ত্ত করেছে বলুন তো? দেবতাদের পূজা করে, দেবতাদের শক্তিতে তারা দেবলোকে যায়, আর দেবলোকে গিয়ে তাদের আবার হয়রান করে। দেবতার লোকে অসুরেরা কি করে গেল? ওরা দেবতা পূজা করে, যেমন রাবণ শিবের পূজা করে শক্তি নিয়ে নিল, তাই দেবলোকে যাওয়ার সুযোগ পেয়ে গেল। হিরণ্যকশিপু ব্রহ্মার তপস্যা করে শক্তি নিয়ে নিল, তখন সঙ্গে সঙ্গে দেবলোকে যাওয়ার চেষ্টা করছে। সেজন্য তারা এমনি যেতে পারে না। পরে আবার রাবণ শক্তি হাস, অহংকার হলে হয়ে যায়, বলে স্বর্গে সিঁড়ি বাঁধবো, বাঁধতে পারলো না, কেন? শক্তি নষ্ট হয়ে যাবে, সেই দেবতারা তাদের করায়ত্ত হয়ে যায়, বেঁধে ফেলে, তারাই বর দেয়, আবার তারাই হৈরানে পড়ে যায়। শিবজি একবার কি করেছিলেন? শিব তো আশুতোষ, হঠাৎ করে অসুর একজন, বিকাশুর নাম, ও খুব শিবের ভক্ত, এমনকি এত শরীর থেকে মাংস কেটে কেটে দিচ্ছে, দেবতা ভক্ত মানে এরকমই, তমগুণ রজগুণ, কিছু ইন্দ্রিয় সুখের জন্য করতে চায়, দিন রাত খাটবে, কত কিছু করবে। তো এই বিকাশুর এমন তপস্যা করছে, তার শরীর থেকে মাংস কেটে কেটে আহুতি দিচ্ছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে। তো শিব আশুতোষ, আরে আমার ভজনা করছে আর তার শরীর থেকে মাংস কেটে দিচ্ছে, ছি 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 ছি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে এইসব বন্ধ করতে। তো শিব চলে এসছেন, বলে আরে বৃকাসুর তুমি থামো থামো, এত কঠোর পরিশ্রম করো না, এত কিছু তপস্যা করছো আমাকে পাওয়ার জন্য, আমি এসে গেছি তুমি এসব বন্ধ করো। বলে কি জন্য করছো? বলে না না আমি অমর হতে চাই। আরে অমর বর তো আমার হাতে নেই, অমর তো আমি দিতে পারি না, কোন দেবতারা অমর নয়, তারা অমর বর দিতে পারে না, তারা দীর্ঘায়ু, কোটি কোটি বছর তাদের আয়ু, কিন্তু তারা অমর নয়। সেজন্য শিবজি বলে কি চাইছ, আমি তো অমর বর দিতে পারি না। তো বলে না আপনি সন্তুষ্ট হয়েছেন বর দিতে চাইলেন, আমি তো চাইলাম অমর বর। ঠিক আছে আপনি যখন অমর বর দিবেন না, তাহলে এমন একটা বর দিন আমি যার মাথায় হাত দিব সে যেন ভস্ম হয়ে যায়, আমি যার মাথায় হাত দিব। তখন শিব কিছু বিচার না করেই সঙ্গে সঙ্গে তথাস্তু বলে দিয়েছেন, দেবতা বললেই কাজে হয়ে গেল। সঙ্গে সঙ্গে বৃকাসুর কি করছে, তখন হাসতে শুরু করেছে, এবারে তো আমি অমর হয়ে গেলাম, আরে যার মাথায় হাত দিব সে তো ভস্ম হয়ে যাবে, আমাকে কে মারবে, তাই আমি অমর হয়ে গেলাম। এ হচ্ছে বুদ্ধিহীন, অসুররাও এরকম জ্ঞানী, বড় জ্ঞানী, কিন্তু তারা বুদ্ধিহীন হয়ে যায়, মায়া চুরি করে নাই। তখন সঙ্গে সঙ্গে মাথায় ঢুকে গেল ভূত, কি হলো, ও শিব বাবা আপনি আমায় তো বর দিলেন যে আমাকে তো পরীক্ষা করতে হবে, তা আপনার মাথায় আগে আমি হাত দিয়ে পরীক্ষা করবো। দেখুন এ হচ্ছে অসুরদের ভক্ত, মানে দেবতাদের ভক্তদের কু অভ্যাস। বৃকাসুর বলছে আমি আপনার মাথায় আগে হাত দিয়ে পরীক্ষা করে দেখতে চাই। সঙ্গে সঙ্গে শিব দৌড়াচ্ছেন, তখন ভগবান তো সর্ব অন্তর্যামী, তিনি তখন বুঝতে পেরেছেন শিবের অবস্থা। তখন ভগবান ব্রাহ্মণের বেশ ধারণ করে দৌড়ে দৌড়ে বৃকাসুরের সামনে এসে উপস্থিত। আরে বৃকাসুর তুমি এত দৌড়াচ্ছ কেন? বুঝলো না, ওই যে শিব আমায় একটা বর দিয়েছিলেন যার মাথায় হাত দিব সে ভস্ম হয়ে যাবে, আর আমি ওনার মাথায় হাত দিয়ে পরীক্ষা করতে চেয়েছিলাম, সেজন্য আমি ওনার আগে চেষ্ট করছি, উনি পালাচ্ছেন এই জন্য আমি দৌড়াচ্ছি। তখন ভগবান বললেন, আরে বৃকাসুর আমি জানতাম তুমি একটা পণ্ডিত লোক, জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক, তুমি জানো না এখন পর্যন্ত শিব পিসাচ হয়ে গেছে, তার শ্বশুর অভিশাপ দিয়েছে, সে এক জায়গায় থাকতে পারে না, সে ভূতে প্রেতে নিয়ে ঘুরে বেড়ায়, তা তুমি বুঝতে পারো না, আরে তার কথার কোনো ঠিক আছে কিনা, দেখো না দিগম্বর হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে ভূত প্রেত নিয়ে থাকে, সে কি ঠিক কি কখন কাকে বলে দেয় সেটা কি ঠিক আছে নাকি, তুমি আমি ভাবতাম তুমি বুদ্ধিমান আছো। বলে তাই নাকি? বলছে হ্যাঁ, তুমি কিছুই বুঝো না, দেখো শিব অনেক দূরে চলে গেছে, তোমাকে কি বলেছে, বলছে যার মাথায় হাত দিলে ভস্ম হয়ে যাবে, তার মানে তোমার হাতে আগুন আছে নিশ্চয়। বলছে তাই তো, তাহলে তোমার হাতটা তোমার মাথার উপরে রাখো, গরম লাগছে? ভগবান ব্রাহ্মণ বেশে এরকম বলছেন। তখন বৃকাসুর মাথার উপরে লাগিয়ে দেখছে গরম লাগছে না, বলে তাহলে দেখলে শিব যে তোমাকে বললো ভস্ম হয়ে যাবে, এখন তুমি তোমার মাথার উপরে রেখে গরম পাচ্ছ না, আগুন হলে তো ভস্ম হবে, তো তোমার হাতে কোথায় আগুন, তুমি আরো একটু কাছে নিয়ে যাও, লাগছে? বলছে না, তো টাচ করো। ভগবান বলেন তুমি মাথায় টাচ করো, যেই মাথাটা ভ্রুম বাস্ট। তাহলে ভগবানকে রক্ষা করতে আসতে হয় আবার দেবতাদেরকে রক্ষা করতে, দেবতারা মাঝে মাঝে এমন কিছু করে বসে তারাও বুঝতে পারে না, তাই সমাজে আমরা এরকমই। তো সেজন্য সেই পরমেশ্বর ভগবান একমাত্র মুক্তিদাতা, সেজন্য বলা আছে কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়, সেজন্য পিতা মাতা শ্রাদ্ধ করুন এটা কর্মকাণ্ড, শাস্ত্রে বলা হয়েছে যে কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন, এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কিন্তু বিষ্ণুকে পূজা না করে কেউ পিতৃপুরুষকে পিণ্ড দিতে পারে না। সেখানে যখন পিণ্ড দেওয়া হয়, আপনারা দেখবেন মনে খেয়াল করুন, যখন আপনাদের দাদু দিদা ঠাকুমা কেউ মারা যায়, তখন ব্রাহ্মণরা এসে পুরোহিত কি বলে আপনাদের, তোমরা এখন অশুচি, পালন করো, অশুচি পালন করো বলে। হ্যাঁ, কি বলে? অশুচ পালন করো। অশুচ পালন করতে গিয়ে আপনারা কি করেন? মাছ মাংস খাওয়া বন্ধ করে দেন, হ্যাঁ কি না? তার মানে মাছ মাংস খাওয়াটা অশুচ, মাছ মাংস খাওয়াটা অশুচি। ব্রাহ্মণ জানলেন যে অশুচ পালন করো, তাহলে মাছ মাংস খেয়েও না, এটা শুচি নয়, শুদ্ধ নয়। কেন? তুমি পিতৃপুরুষে পিণ্ডদান করবে, তুমি তোমার শুদ্ধতা নেই, তোমার ইন্দ্রিয়গুলি অসংযত, তুমি অপবিত্র, এখানে বুঝুন। তাহলে মাছ মাংস খাবেন না কেন? জিজ্ঞাসা করুন পুরোহিত মহাশয়কে, কেন আপনি বললেন? আপনি বলছেন মাছ মাংস খাওয়াটা অশুচি, অশুদ্ধ, ওটা ইন্দ্রিয় সংযম হবে না। কেন? তোমাকে পিণ্ডদান করতে হবে, বিষ্ণু পূজা করতে হবে পঞ্চ উপচারে, ব্রাহ্মণ এসব জানে। আর 10 দিন 15 দিন কারো 1 মাস তাদেরকে পালন করায়, করিয়ে মাথামুন্ডন করায়, হ্যাঁ কি না? তারপরে একটু শিক্ষা চুল রেখে দেয়, তারপরে চন্দন ফটা দিয়ে দ্বাদশ অঙ্গে তিলক পরিয়ে দেয়, গলাতে একটা মালা পরিয়ে দেয়, তারপরে ধুতি উত্তরীয় বসন পরিয়ে দেয়। তার মানে কি সাজলো এখানে? বৈষ্ণব, বৈষ্ণবের বেশ সাজলো। আসলে জি বৈষ্ণব, তার মানে এগুলি তার নিত্য পরিহিত বস্ত্র, কিন্তু আমরা মানি না, তাই ভাবছ পিতামাতার পিণ্ডদান করতে হবে, তাই একটু করি, তারপরে আবার ত্যাগ করে দিই। ব্রাহ্মণ নিজে জানে, কিন্তু ব্রাহ্মণ নিজেও করে না। তো সেজন্য এই জগতে উৎকণ্ঠা, হতাশা, পিতৃপুরুষরা সুখী নেই, তারা উদ্বেগের মধ্যে রয়েছে। তাই এখানে সেই অশুচ পালন করছেন, তারপরে বৈষ্ণব সাজিয়ে পিতৃপুরুষকে শালগ্রামের পূজা করাছেন। পুত্রের কাছে পিতামাতা স্বর্গীয় দেবতাদের মতো, তার আত্মার কল্যাণ পিতামাতা হয়তো আত্মকল্যাণ করতে পারছে না, তাই পুত্র, পুত্র পুংভি একটা নরক আছে, সেখান থেকে মুক্ত করবে পুত্র। ত্র মানে ত্রায়তে, কিভাবে? যদি কোন পিতামাতা শুদ্ধ ভক্ত হয়, তার পুত্র কন্যার পিণ্ডদান দিতে হয় না, কোন অসুবিধা নেই, সে সরাসরি ভগবত ধামে ফিরে যাবে। কিন্তু সমাজে থাকে, তাই জন্য ওরা ভাবছে আমরা একটা করছি লোক দেখানো। সেই দিন স্মরণ করে কি করে না, ভগবানের গুণ কীর্তন করে, ভগবানের উদ্দেশ্যে ডেলি প্রসাদ খায়। শ্রাদ্ধ মানে কি? শ্রাদ্ধ, শ্রদ্ধায় ভগবানের নিবেদিত বস্তুকেই শ্রাদ্ধ বলা হয়। কিন্তু আমরা ভগবানকে নিবেদিত করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হবে। যখন পিতৃপুরুষরা দেখে কোন বংশে কোন নাতিপুতি বা কোন ছেলে তিলক মালা পরে সে ভগবানের সেবা করছে, ভগবানের ভোগ নিবেদন করে, তখন সেই পিতৃপুরুষ নৃত্য করতে শুরু করে যে এবারে আমাদের উদ্ধার, আমরা আর এখানে থাকবো না, আমরা গিয়ে শুদ্ধ ভক্তের গৃহে জন্ম লাভ করব, আর সেখানে ভক্তি আচরণ করে ভগবানের কাছে ফিরে যাব। তো সেজন্য ভূত ভূত পালাচ্ছে, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো এখানে দেখুন, সবাই শুনুন, এখানে লেখা আছে যে বিষ্ণু পূজা করার মাধ্যমে আমরা পিতৃপুরুষদেরকে সন্তুষ্ট করতে পারি। তো সেজন্য বিষ্ণুর প্রসাদ নিবেদন করার মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। পাপ কর্মের দরুন আমাদের এই দেহগুলি লাভ হয়, পঙ্গু হয়ে, গরিব ঘরে বা অন্ধ, নানা রোগ, দেখতে অসুন্দর, মূর্খ, মহিলা দেহ, এই সমস্ত পাপ কর্ম থেকে। আবার কারু দেহ খুব দেখতে সুন্দর, সেটা পুণ্যকর্ম থেকে। তো পুণ্যকর্ম পাপকর্ম দুটাই অনিত্য, কেন? আপনি ধনী ঘরে জন্ম লাভ করবেন, বিদ্বান হবেন, এটা পুণ্যকর্ম, কিন্তু শাস্ত্র বলে পাপ পুণ্য দুটাই অনিত্য। সেজন্য আমাদের কি করণীয় না, পাপ পুণ্যের ঊর্ধ্বে একটি কর্ম আছে, যেটা আছে ভক্তি। যেমন এখানে রান্না হচ্ছে, এই রান্নাটা শাক সবজি হত্যাটা পাপ, কিন্তু শাস্ত্র বলা হলো এই শাক সবজি যখন ভগবানের নিবেদন করা হবে, সেটা ভগবান গ্রহণ করলে সেটা আর পাপ থাকবে না। তো তখন পিতৃপুরুষ এই অন্ন যখন গ্রহণ করেন, তখন তারা যে পাপকর্ম দরুন পিতৃপুরুষ লোকে কষ্ট পাচ্ছে, তখন তার আত্মার কল্যাণ হবে। তো সেজন্য আমাদের আত্মকল্যাণের একমাত্র উপায় ভগবানের নাম আর ভগবানের প্রসাদ গ্রহণ করা। এই জন্য সাধু সঙ্গে ভগবানের প্রসাদ খাওয়া, সাধু সঙ্গে ভগবানের নাম করা, এই পুণ্যকর্ম যখন অর্জন করবেন তখন সমস্ত দ্বৈত ভাব দ্বন্দ্ব থেকে মুক্ত হবেন। বারবার জন্ম মৃত্যু চক্র আমরা ঘুরছি, কেন জানি না, কবু স্বর্গে কবু দেব কবু দৈত্য, কবু রাজা কবু প্রজা, কবু সুখী কবু দেব দুঃখী, মূর্খ মহিলা পুরুষ ধনী গরিব, এখানে আমরা সবাই বসে আছি। কেউ ব্রাহ্মণ কুলে কেউ মুচির কুলে, কেন জিজ্ঞাসা করেছেন কোনোদিন? আমরা তো ডিগ্রি নিয়েছি, স্কুল কলেজ পড়েছি, কেন জিজ্ঞাসা করেননি? কেন আমি মূর্খ, উনি কেন শিক্ষিত, বা ইনি কেন খেতে পাচ্ছেন, ইনি কেন পাচ্ছেন না, ইনি কেন পঙ্গু অন্ধ দেখতে পায় না, আমি কেন দেখতে পাচ্ছি, আমার দালান বাড়ি আমি, উনি কেন গাছের গুড়ায়, কি কারণ? এগুলি শাস্ত্রে বলছে পাপ কর্মের দরুন আর পুণ্য কর্মের দরুন। এই জগতে আমাদের বারবার আসতে হচ্ছে, কিন্তু এই পাপকর্ম পুণ্যকর্মকে মুক্ত করা যাবে। এই জড় জাগতিক পুণ্য, একটা আছে নিত্য পুণ্য যেটা আছে ভক্তি, সেই কর্ম কৃষ্ণের উদ্দেশ্যে যখন সাধিত হবে, যেমন শাক সবজি আপনি রান্না করে গরিব লোকদের দিলেন সেটা আপনার পুণ্য হলো, কিন্তু যে খেলো ওর পাপ হলো, জীব হত্যা। আপনি দাতা খেতে পাচ্ছিল না, কিছু দিয়ে দিলেন ভাত ডাল, কিন্তু আপনি তখনই দুইজনের, আপনি যাবেন স্বর্গ লোকে হয়তো, এখানে কিছু ভোগ করছিলেন আরো বেশি ভোগ পাবেন, কিন্তু যখন আপনি ভগবানের নিবেদন করে সবাইকে বিতরণ করবেন, ঘনী গরিব প্রসাদ যখন খাবে তখন কি হবে, সকলের আত্মা মং কি হবে, যে ধনী হয়েও সে কষ্ট পাচ্ছে, নানা রোগ আছে, সেও খেতে পায় না মাঝে মাঝে রোগের দ্বারা, ধনী লোক খেতে পাচ্ছে না নানা রোগের জন্য, আবার কাপড়ও পরতে পারে না, রোগ হয়ে গেছে হসপিটালে নেকেট হয়ে রাখা আছে, কাপড়ও নেই, তাহলে সে গরিব, সে ওর গরিব। আমরা বলি গরিবের সেবা করতে হবে, তার মানে ধনী লোক তার টাকা পয়সা আছে কোটি কোটি টাকা, সে খেতে পাচ্ছে না, তার মানে কি, টাকা আছে খেতে পাচ্ছে না, টাকা আছে গরিব কাপড় নেই পোশাক নেই, কারণ কি? এগুলি জগতে সবাই আমরা দরিদ্র, তো কল্যাণ হবে কি করে, ভগবানের প্রসাদ খেলে হরিনাম করলে, তখন বোঝা যাবে কেন আমি এইসব হচ্ছে, নানা রোগ আমি চাই না। আপনারা কয়জন রোগ চেয়েছেন বলুন তো, চেয়েছেন এসেছে না, না চেয়ে এসেছে, কোনোদিন জানেন না রোগ এসে বসে আছে আপনার শরীরে, চেক করতে গিয়ে দেখা যাচ্ছে ক্যান্সার, কেন অজ্ঞান হয়ে গেল, ক্যান্সার নো অ্যান্সার, ডাক্তার বলে দিল নো অ্যান্সার, তো টাকা আছে দান বাঁচিয়ে দিন। এই জন্য এখন ডাক্তাররা বলছে কোনো মৎস্য মাংস খাবেন না, নেশা করবেন না, মদ খাবেন না যদি ক্যান্সার থেকে বাঁচতে চান। অনেক স্ত্রীরা কান্না করছে, আমার স্বামী মদ খেয়ে মারছে, আর কত কষ্ট, গালাগালি করছে, খুখু করছে, রোগ হয়ে যাচ্ছে, যাক সে কান্না করছে, কত মহিলারা। এই জন্য আমাদের কর্ম, কর্ম আমাদেরকে শাস্তি পেতে হবে। সেজন্য আমাদের তিন রকম কর্ম আছে, একটা কর্ম বিকর্ম আর একটা অকর্ম। গীতাতে কৃষ্ণ এইসব বিষয় বলেছেন, একটা কর্ম যেটা সকাম কর্ম, যেমন যে কর্ম করে আমরা ফল পেতে চাই, যেমন কাউকে দান করলাম এটা একটা কর্ম, আপনি ব্যবসা করে কিছু টাকা পয়সা এলো এটা কর্ম করে, তো সেটা কি ফল ভোগ করতে চান, কর্ম করে ফল ভোগ করতে চাইছি, সেটাকে বলে সকাম কর্ম। এর ফল কি, সকাম কর্মের ফল কি, সুখ আর দুঃখ। যখন আপনি কর্ম করে কিছু লাভ পেলেন সেটা ভোগ করলেন, কিন্তু কর্ম করতে গিয়ে, সেই কর্ম করতে গিয়ে আপনার লোকসান হয়ে গেল, তার সেই লোকসানটা কে গ্রহণ করবে, সেই দুঃখটা কাকে নিতে হবে, যিনি কর্ম করেছেন। তো এটা আমরা জানি না, আমরা খালি কর্ম করতে চাই, কিন্তু কর্মের ফল দুটি সুখ আর দুঃখ, সেটাকে নিতে হবে, প্রস্তুত থাকতে হবে। কিন্তু ভক্তরা কর্ম করে, তারা কি জন্য করে না, তারা কর্মচারী ভাবে, আমরা চাকর, ভগবান মালিক, আমরা মালিকের জন্য কর্ম করি, সেই কর্মটা হচ্ছে অকর্ম। তার মানে নিজের জন্য করে না, বিকর্ম সেটা নির্দিষ্ট নিষিদ্ধ কর্ম করে না, যেটা নিষেধ করা হয়েছে সেটাকে বলা হয় বিকর্ম। যেমন বলা হয়েছে যে বিবাহ করা এটা ধর্ম, ছেলে মেয়ে তারা অবৈধ মেলামেশা করা এটা বিকর্ম, সেটা পাপ হয়ে গেল, সেটাকে বিকর্ম বলা। শাস্ত্রে বলা হয়েছে যে তুমি ছেলে মেয়ে ইন্দ্রিয় চঞ্চল হয়ে গেল তখন ছেলের এবং মেয়ের মনোভাব দুইজনের দেখতে হবে, এরকম নয় মোবাইল টিভিতে দেখে ইন্টারনেটে দেখে লাইন করে বিয়ে করে নিলাম, তারপরে নিজেকে কষ্ট পেতে হবে, সুইসাইড করতে হবে, বাবা মা সহ সবাইকে কন্দন করতে হবে, এরকম নয়। সেই সেটা হয়ে গেল বিকর্মের দিকে, তার জন্য আমাকে শাস্তি পেতে হচ্ছে। তো সেই বিকর্ম না করে, অবৈধ ক্রীড়া না করে মনোভাব দেখতে হবে, এই মেয়েটার এরকম মনোভাব, ওই ছেলেটার এরকম মনোভাব। সেই জন্য সম্বন্ধক পাঠানো হয়, দেখো আমার মেয়েটা এরকম গুণাবলী, এরকম আমাদের এলাকার মধ্যে কোন ছেলের এরকম গুণাবলী আছে, এরকম না দেখতে সুন্দর ভিতরে কালো, দেখা যাচ্ছে সে ভিতরে খারাপ জিনিস, স্ত্রীকে হয়তো খুন করে দিচ্ছে বা স্ত্রী হয়তো স্বামীকে খুন করে দিচ্ছে, দেখা গেল স্ত্রী আরেকজনের সাথে আসক্ত, তখন গোপনে খুন করে দিল। এইরকম এই জগতে বর্তমান চলছে, কেন আগিকার অনেক আগিকার মাতাজিদের দেখুন তারা একই রকম আছে, ঠিক আছে। তো এভাবে বিকর্ম শাস্ত্র নিষিদ্ধ কর্ম, সেটা বিকর্ম, পুণ্যকর্ম আমরা কিছু শাস্ত্রে রয়েছে কেউ করছি দান পুণ্যকর্ম, কিন্তু সে আর ফল অনিত্য, আবার এখানে আমাকে আসতে হবে। কিন্তু যে সব কর্ম কৃষ্ণের উদ্দেশ্যে সম্পাদিত, যেমন রান্না করলেন একটা কর্ম নিবেদন করুন, ব্যবসা করলেন সেখান থেকে যা এলো সেটা কৃষ্ণের জন্য করুন, চাষ করুন ব্যবসা করুন, সব কর্ম যখন কৃষ্ণের উদ্দেশ্যে হবে সেটা বলছে অকর্ম। কেন আমি কর্মচারী, আমি চাকর, তিনি মালিক, তিনি ভোক্তা, তাহলে আপনি শান্তি লাভ করতে পারবেন, তাহলে আনন্দ লাভ করতে পারবেন, নাহলে এই জগতে সুখ দুঃখ বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে। সেজন্য আমরা পিতা মাতার সন্তুষ্টি বিধানের জন্য, এখানে দেখুন কোনো চাও নেই, একটু চা আছে, সিগারেট আছে, পান আছে, এই বাড়িতে এসছেন কিছুই দিচ্ছে না, কেন না এখানে ভগবানকে কেন্দ্র করে সবকিছু আছে, পিতা মাতার পিতৃপুরুষদের আত্মকল্যাণের জন্য এখানে এখন রান্না হচ্ছে ভগবানের জন্য, অন্য বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে কি হয় রান্না হয় সেখানে আত্মীয় স্বজন যা বলে দেয়, হ্যাঁ কি না, কিন্তু এখানে রান্না হচ্ছে কৃষ্ণ যা বলেছেন, তিনি মালিক যা বলেছেন, কেন আমরা তার অংশ, তাই তার অংশ কি কর্তব্য অকর্তব্য গীতা ভাগবতে আছে, পত্রম পুষ্পং ফলম তোয়ম যেমে ভক্তা প্রয়োচ্ছতি তদ অহম অস্নামি ভক্ত অপহৃতম, আমার ভক্ত আমাকে এই শাক সবজি ফলমূল নিবেদন করবে, সে প্রসাদ খাবে, এরকম নয় সাধুর বেশেও অনেক লোক মদ্য মাংস খায়, অবৈধ ক্রীড়া করে, অবৈধ মহিলা সঙ্গ করছে, সেবা দাসী নিয়ে ঘুরছে, নিজের স্ত্রীকে ত্যাগ করছে আবার অন্য স্ত্রী সঙ্গ করছে, এরকম আউল বাউল অনেক রয়েছে, নেড়ানেড়ি অসৎসঙ্গ, মহাপ্রভু বললেন 13 প্রকার অপসম্প্রদায় আছে, সৎ সম্প্রদায় 4টি আছে, সেটা মানুষ জানে না। তো সেজন্য আমাদের প্রকৃত সম্প্রদায় থেকে শিক্ষা লাভ করতে হবে, গীতা ভাগবতের শিক্ষা এবং আচরণ করতে হবে, তার থেকে দীক্ষা গ্রহণ করতে হবে, যারা আচরণশীল গীতা ভাগবতের শিক্ষাকে পালন করেন সেই রকম ব্যক্তি। যেমন আপনারা স্কুলে পাঠাচ্ছেন যে মাস্টার সে সার্টিফিকেট পেয়েছে, ডিগ্রি নিয়েছে, জানে, তার কাছে পাঠাবেন পড়াতে, না যে কোনো মূর্খ একটা লোকের কাছে পাঠিয়ে দিবেন না, ঠিক সেরকম যে জানে এই গীতা ভাগবত জানে নয়, শুধু আচরণ করে পালন করে, আপনি দেখেই খুশি হবেন, ও ইনি ভোগ রন্ধন করে, নিজে ভোগ লাগান খান, খালি বলে না। তো সেজন্য এখানে আপনারা এসছেন কৃষ্ণের প্রীতির জন্য, এখানে ভোগ রন্ধন হয়েছে, এখানে আমরা কৃষ্ণের শিক্ষা তার গুণ কীর্তন আমরা করছি যে কিভাবে আমরা মনুষ্য জীবনে যাপন করব। প্রকৃত ধর্ম ভগবানের আইনকে পালন করা মাধ্যমে সেটি সাধিত হবে। তো সেজন্য আত্মা ভগবানের বিভিন্ন অংশ, তাই তার সাথে যুক্ত থেকে সব কর্তব্য কর্ম যখন তার সাথে আমরা সম্পর্ক করব, সেবা করব, রান্না বান্না খাওয়া দাওয়া যা কিছু দেখা শোনা সমস্ত কিছু, আপনারা যখন পুত্র উৎপন্ন করা একটা কর্ম, সেটা কেবল কৃষ্ণ সন্তান উৎপন্নের জন্য করবেন, সেটাও গীতা ভাগবতের শিক্ষা মেনে, গীতা ভাগবত পড়ে নিয়ম কানুন শিক্ষা লাভ করে, সেটা আপনার ভাগবত গীতা শাস্ত্র থেকে জানবেন, এরকম নয় খারাপ জিনিস করবেন, অবৈধ ক্রীড়া করবেন, পুত্র কন্যা সেটা গীতা ভাগবতের শিক্ষা অনুসারে তারা গর্ভধান সংস্কার করবে, হরিনাম করবে, মনকে সংযত করবে, স্বামী স্ত্রী, এবং তারা প্রসাদ দৈনিক খাবে, ইন্দ্রিয় সংযত থাকবে। এরকম না ইন্দ্রিয় চঞ্চল হয়ে গেল, গিয়ে আমরা মিশে গেলাম, পুত্র আসি গেল, সেই পুত্র শঙ্কর সন্তান, এখানে বলা আছে তারা পিণ্ডদান করার যোগ্য নয়। এই ভাগবত গীতায় শঙ্কর নরকায়তে কুলঘ্নান, তারা কুল ঘাতি, যে পুত্র আমরা জানি না, তাই আজকাল পুত্র দেখবেন মদ খেয়ে আসে, বাবা মাকে মারছে, তবে সে পুত্র জন্মটা ঠিক হয়নি, সে কুলঘাতক। সেই পুত্রগুলো, সেজন্য গীতা ভাগবতে প্রভুপাদ তার পিতামাতা তারা চিন্তা করছেন, আমরা হে ভগবান, আমরা আজ তিথি আছে সুন্দর, আমরা হরিনাম সুন্দরভাবে তোমার নাম কীর্তন প্রসাদ গ্রহণ করছি, তোমার পূজা করেছি, আজকে আমাদের মনটা স্থির আছে, স্বামী স্ত্রী এক, তাই আমাদের তোমার শুদ্ধ ভক্ত পাঠাও। তখন ভগবান তাদেরকে শুদ্ধ ভক্ত দিলেন, যে সারা বিশ্বে এই কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন। তো এরকম পিতামাতা হতে হবে, এরকম না ইন্দ্রিয় চঞ্চল হয়ে গেল মিশে গেলাম, না, স্ত্রী স্বামী একটা মন হতে হবে। কি করে হবে? প্রসাদ না খেলে হবে না, হরিনাম না করলে হবে না। সেজন্য আমাদের প্রসাদ খাওয়া, হরিনাম করা, ভগবানের গুণগান করার মাধ্যমে তখন একসাথে তুলসী সামনে বসে জপ করে মন স্থির করা, তখন দেখছে আজকে না না, আজকে তিথিটা, আজকে নক্ষত্রটা ঠিক নেই, পঞ্জিকা যখন দেখলো তাহলে আজ পুত্র নেওয়া যাবে না, আজ আমার জপটা করতে পারিনি, আজ মনটা স্থির নেই, না আজ নক্ষত্র তিথি থাকলেও আজ আমরা পুত্র গ্রহণ করব না, এরকম সংযত হবে, সেরকম বিবাহটা এই জন্য লাইসেন্স দেওয়া হয়, এই জন্য এরকম না অবৈধ মেলামেশা করার জন্য। বিবাহ জীবনও যদি কেউ পুত্র ছাড়া মেলামেশা করে সেটাও পাপ, আর এমনি যদিও মিশছে সেটাও পাপ। তো সেজন্য অধর্ম করলে আমাদের এই ক্ষতিগ্রস্ত হতে হবে, কিন্তু কাম ধর্ম পুত্রার্থে, তো সেই পুত্র কেবল ভগবত ভক্তি মাধ্যমে তার পিতা মাতাকে মুক্ত করতে পারবে। আর যদি পুত্র পিতামাতা ভক্ত হয়, পুত্রের কোনো প্রয়োজনই নেই, সে পুত্র আসতেও থাকতেও পারে, নাও থাকতে পারে। সেখানে অনেক লোক বলে ও আমার পুত্র নেই, কে পিণ্ড দেবে, তার চিন্তা করতে হয় না। সেজন্য এইসব বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, অনেক সময় পিতৃপুরুষরা নানা রকম পাপের ফল ভোগ করতে থাকে, অনেক সময় তাদের কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্মদেহে পেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয়। বংশের যখন কেউ পিতৃপুরুষের ভগবত প্রসাদ উৎসর্গ করে, পিণ্ডদান করে, তখন তার আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে তখন শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি, তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। যারা ভক্তিযোগ করেন এসব প্রয়োজন হয় না, কিন্তু আমার ভক্তরা করি লোককে দেখানোর জন্য, পিতামাতা করে না। এখানে কি করা হয়? কৃষ্ণের সন্তুষ্টির জন্য বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, ভগবত কথা শ্রবণ কীর্তনের জন্য একটা উপলক্ষ মাত্র, কিন্তু মুখ্য উদ্দেশ্য ভগবানের নাম কীর্তন সাধু সঙ্গ করা, অন্য কিছু না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।